বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন শুনবেন সূরা বাকারার 207 থেকে 209 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াশ نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو فَإِنْ زَلَلْتُمْ مِنْ بَعْدِ مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ فَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ فَإِنْ زَلَلْتُمْ مِنْ بَعْدِ مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ فَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ
রহিম। অন্যদিকে মানুষের মধ্যে এমন লোকও আছে আল্লাহর সন্তুষ্টি লাভের অভিযানে যে নিজের প্রাণ উৎসর্গ করে। এই ধরনের বান্দার উপর আল্লাহ অত্যন্ত স্নেহশীল ও মেহরবান। হে ইমানদারগণ, তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো এবং শয়তানের অনুসারী হয়ো না, কেননা সে তোমাদের প্রকাশ্য শত্রু। তোমাদের কাছে যে সুস্পষ্ট ও দায়িত্বহীন হিদায়াত এসে গেছে তা লাভ করার পরও যদি তোমাদের পদস্খলন ঘটে, তাহলে ভালোভাবে জেনে রাখো আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এ অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetoday.bangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরাকের প্রধানমন্ত্রী বলেছেন চরম একটা চ্যালেঞ্জিং সময়ে ইরানি জেনারেল সোলাইমানি ইরাকি জনগণের পাশে দাঁড়িয়েছিলেন। ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির আওতায় 34 জন বন্দীকে মুক্তি দিতে নিজেদের সম্মতির কথা ঘোষণা করেছে হামাস। গুমের মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, সাদা পোশাকে গ্রেফতার নিষিদ্ধ। এবং ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় অন্তত 9 জন পুলিশ সদস্য নিহত, ল্যান্ডমাইনে উড়ে গেছে নিরাপত্তা বাহিনীর গাড়ি। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি বলেছেন চরম একটা চ্যালেঞ্জিং সময়ে সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের কিংবদন্তি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি ইরাকি জনগণের পাশে দাঁড়িয়েছিলেন। জেনারেল সোলাইমানি ও ইরাকের পপুলাইজেশন ইউনিটের সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মোহান্দিসের শাহাদাতের 5ম বার্ষিকী উপলক্ষে গতকাল রাজধানী বাগদাদে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা করার সময় একথা বলেন ইরাকি প্রধানমন্ত্রী। তিনি বলেন আজকের এই অনুষ্ঠান গুরুত্বপূর্ণ দুই ব্যক্তিত্বের প্রতি সম্মান জানানোর একটা বড় সুযোগ এনে দিয়েছে। তিনি জোর দিয়ে বলেন উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে জেনারেল সোলাইমানি এবং আল মোহান্দিস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি বলেন জেনারেল সোলাইমানি ও আল মোহান্দিস অত্যন্ত কঠিন সময়ে ইরাককে রক্ষার জন্য সমস্ত ফ্রন্টে দাঁড়িয়ে লড়াই করেছেন। ইরাক এবং মধ্যপ্রাচ্যকে রক্ষার জন্য সর্বোচ্চ ধর্মীয় নেতৃত্বের ফতোয়া তাদেরকে উদ্বুদ্ধ করেছিল। ইয়েমেনের বিরুদ্ধে ইঙ্গো মার্কিন বাহিনীর নতুন করে চালানো হামলায় পশ্চিম এশিয়া অঞ্চলে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা বেড়ে যাবে বলে ইরান হুঁশিয়ারি উচ্চারণ করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই গতকাল এক বিবৃতিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। মার্কিন ও ব্রিটিশ বাহিনী রোববার ইয়েমেনের উত্তর পশ্চিমাঞ্চলীয় সাদা শহরে বিমান হামলা চালানোর পর তিনি এই হুঁশিয়ারি দেন। বাকাই বলেন, ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন, ব্রিটিশ ও ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলা ইয়েমেনের জাতীয় সার্বভৌমত্ব ও অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন। এসব হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ ঘোষণার আইনকানুন ও নীতিমালা পরিপন্থী বলেও জানান বাকাই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তার বিবৃতিতে ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি গণহত্যা এবং তেল আবিবের প্রতি আমেরিকা ও ব্রিটেনের অব্যাহত সমর্থনের তীব্র নিন্দা জানান। তিনি বলেন, তেল আবিবের প্রতি ইঙ্গমার্কিন সমর্থন প্রমাণ করে ওয়াশিংটন ও লন্ডন গাজায় ইসরায়েলি গণহত্যায় সরাসরি জড়িত রয়েছে। গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ করতে চাপ সৃষ্টি করার জন্য তিনি মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির আওতায় 34 জন পণবন্দীকে মুক্তি দিতে নিজেদের সম্মতির কথা ঘোষণা করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটির একজন সিনিয়র কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, সম্ভাব্য যুদ্ধবিরতির প্রথম ধাপে ইসরায়েলের পক্ষ থেকে দেয়া একটি তালিকা থেকে তারা 34 জনকে মুক্তি দিতে সম্মত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সকেও হামাসের একটি সূত্র একই তথ্য নিশ্চিত করেছে। হামাস বলেছে, স্থায়ী যুদ্ধবিরতির মাধ্যমে গাজা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার করলেই কেবল তেল আবিবের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত হবে। হামাসের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, তাদের এই দাবি মেনে নেয়ার ব্যাপারে তেল আবিবের পক্ষ থেকে এখনও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। 2023 সালের 7 অক্টোবর আলাক্সা তুফান অভিযান চালিয়ে ইসরায়েল থেকে প্রায় 250 জন পণবন্দীকে ধরে গাজায় নিয়ে আসে হামাস। পরের মাসে সংগঠনটি তেল আবিবের সঙ্গে এক সপ্তাহের এক যুদ্ধবিরতির আওতায় 105 পণবন্দীকে মুক্তি দেয়, যারা ছিল মূলত নারী ও শিশু। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে। গুমের মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক, বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ সহ 12 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল আজ এই আদেশ দেন। পাশাপাশি ট্রাইব্যুনাল আগামী 12 ফেব্রুয়ারি মামলার পরবর্তী দিন ধার্য করেছে। আদেশের বিষয়ে পরবর্তীতে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা 2টি দরখাস্ত মুভ করেছি। বিগত 15 বছরে বাংলাদেশের যে ভয়ের সংস্কৃতি চালু করা হয়েছিল সেটার নাম হচ্ছে গুম এবং আরেকটি হচ্ছে ক্রসফায়ার। গুম করে গোপন কারাগারে আটকে রেখে মানুষ হত্যা, স্বাধীনতা হরণ ইত্যাদি কাজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত অপরাধ। বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনেও এসব মানবতা বিরোধী অপরাধ। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাদা পোশাকে ডিবি কাউকে গ্রেফতার করতে পারবে না। তিনি বলেন, অভিযানের সময় অবশ্যই নির্ধারিত পোশাক পরিধান করতে হবে, পরিচয়পত্র দেখাতে হবে, আইনের বাইরে কোনো কাজ করতে পারবেন না। আইনের বাইরে আমিও যদি কোনো আদেশ করি তারা যেন সেটি ফলো না করেন। আজ দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় পরিদর্শন শেষে উপদেষ্টা একথা বলেন। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিভাবে আরও উন্নত করা যায় সে বিষয়ে ডিবি কার্যালয়ে আলোচনা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের সময় ডিবি কার্যালয়ে থাকা আয়নাঘর নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী খুনসুটি করে বলেন, আয়নাঘর বলতে কিছু থাকবে না, এখানে ভাতের হোটেলেও থাকবে না। এখন ডিবিকে শুধু একটা অনুরোধ করব যে পুকুরটা আছে ডিবির সামনে সেটি আয়নার মতো পরিষ্কার করে দেন, পুকুরটা হবে আয়নার মতো পরিষ্কার। ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় অন্তত 9 জন পুলিশ সদস্য নিহত হয়েছে। তাছাড়া মারাত্মকভাবে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। কেন্দ্রীয় আধাসেনা এবং পুলিশের যৌথ বাহিনীর ধারাবাহিক অভিযানের মধ্যেই ছত্তিশগড়ে মাওবাদীরা এই হামলা চালাল। আজ বস্তার ডিভিশনের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি আইইডি বিস্ফোরণে উড়িয়ে দিল নিষিদ্ধ সিপিআই মাওবাদীর সশস্ত্র শাখা পিপলস লিবারেশন গেরিলা আর্মি। মাওবাদীদের চালানো হামলায় ওই হতাহতের ঘটনা ঘটেছে। ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বেদরে কুত্রু রোডের পাহাড় ও বনের ভেতরে মাওবাদীদের পেতে রাখা ল্যান্ডমাইনে উড়ে যায় নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি। গাড়িতে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড বাহিনীর সদস্যরা ছিলেন।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইহুদিবাদ ইসরায়েলের ভূমধ্যসাগর উপকূলীয় একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে হামলা চালানোর দায়িত্ব স্বীকার করেছে। গাজা উপত্যকায় দখলদার বাহিনীর চলমান গণহত্যার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ইউনিট ইসরায়েলের হাদিরা শহরে অবস্থিত ওরোট রবিন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে একটি ফিলিস্তিন দুই হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। হামলাটি সাফল্যের সঙ্গে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করেছে বলে তিনি জানান। সারি বলেন, ইয়েমেনের জনগণ, তাদের নেতৃত্ব ও সশস্ত্র বাহিনী নির্যাতিত ফিলিস্তিনি জাতির প্রতি তাদের ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব পালন করে যাবে। ইয়েমেনের এই সেনা মুখপাত্র আবারও জোর দিয়ে বলেন, দারিদ্র পীড়িত ও কঠোর অবরোধের শিকার গাজা উপত্যকায় যতদিন ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যা চলবে, ততদিন এই উপত্যকার প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েল বিরোধী অভিযান চালিয়ে যাবে। এদিকে ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মোহাম্মদ আলী আল হুথি সৌদি আরবকে সীমান্ত আগ্রাসনের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। বৃহস্পতিবার রাতে সৌদি সীমান্তরক্ষীদের গুলিতে ইয়েমেনের একজন বেসামরিক ব্যক্তি ও আফ্রিকার একজন শরণার্থী নিহত হওয়ার পর তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। ইয়েমেনের উত্তর পশ্চিমাঞ্চলীয় সাদা শহরে নতুন করে বিমান হামলা চালিয়েছে সন্ত্রাসী মার্কিন ও ব্রিটিশ বাহিনী। দেশটির পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় হুদাইদা প্রদেশে ইঙ্গো মার্কিন বাহিনীর বোমা হামলার মাত্র কয়েকদিনের মাথায় সাদায় নতুন করে এই হামলা চালানো হল। ইয়েমেনের সরকারি বার্তা সংস্থা সাবা জানিয়েছে, পশ্চিমা সামরিক জোটের যুদ্ধ বিমানগুলো গতকাল সাদা শহরে তিন দফা বোমাবর্ষণ করেছে, তবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক বিবরণ পাওয়া যায়নি। এর আগে গত 30 ডিসেম্বর ইঙ্গো মার্কিন বাহিনী হুদাইদা প্রদেশে দুটি বিমান হামলা চালায়। প্রদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আত্তুহাইতো জেলায় ওই হামলা চালানো হয়। ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন চ্যানেল ওই হামলার খবর দিলেও তাতে ক্ষয়ক্ষতির বিবরণ জানায়নি। তবে স্থানীয় অধিবাসীরা বলেছেন, দুটি শক্তিশালী বিস্ফোরণে তাদের ঘরবাড়ি কেঁপে উঠেছিল। গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ইয়েমেনের সশস্ত্র বাহিনী যখন ইসরায়েল বিরোধী প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে, তখন মার্কিন ও ব্রিটিশ বাহিনী দেশটির বিরুদ্ধে বিমান হামলা জোরদার করেছে। ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইয়েমেনিরা ইসরায়েলের অভ্যন্তরে যেসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, ইসরায়েলে মোতায়েন আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড সেসব ক্ষেপণাস্ত্র আটকাতে অক্ষমতার পরিচয় দিয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান যখন নিজেদের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং শহীদ ইসমাইল হানিয়া, সৈয়দ হাসান নাসরুল্লাহ, মেজর জেনারেল সৈয়দ আব্বাস নীল ফুরুশান এবং ফিলিস্তিনের নিরাপরাধ নারী ও শিশুদের ওপর ইসরায়েলি হত্যাযজ্ঞের বিরুদ্ধে 1 অক্টোবর 2024 ট্রু প্রমিস 2 অভিযান চালিয়েছিল, তখন শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। তখনও ইহুদিবাদী ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার অক্ষমতা প্রমাণ হয়েছিল। আইআরজিসির ক্ষেপণাস্ত্রগুলো ইহুদিবাদী ইসরায়েলের নিরাপত্তা ও গোয়েন্দা লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে হামলা করেছিল। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন, প্রতিরোধ অব্যাহত থাকবে এবং যে কোনো প্রতিরোধের নেতৃত্বই ঠিক করে কখন কিভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে, প্রতিরোধের পদ্ধতি কেমন হবে এবং যেসব অস্ত্র রয়েছে সেগুলো কিভাবে ব্যবহার করা হবে। হিজবুল্লাহ মহাসচিব নাইম কাসেমের ব্যক্তিত্ব ও নেতৃত্ব সম্পর্কে আজকের দৃষ্টিপাতে রয়েছে একটি বিশেষ প্রতিবেদন, পড়ে শোনাচ্ছেন আশরাফুর রহমান।
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম সন্ত্রাস বিরোধী সংগ্রামের অগ্রনায়ক জেনারেল কাসেম সুলাইমানি এবং আবু মাহদি আল মুহান্দিসের শাহাদতের পঞ্চম বার্ষিকী উপলক্ষে এক ভাষণে বলেছেন, প্রতিরোধ অব্যাহত থাকবে এবং যে কোনো প্রতিরোধের নেতৃত্ব ঠিক করে কখন কিভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে, প্রতিরোধের পদ্ধতি কেমন হবে এবং যেসব অস্ত্র রয়েছে সেগুলো কিভাবে ব্যবহার করা হবে। হিজবুল্লাহর মহাসচিব আরো বলেছেন, কেউ কেউ বলছে প্রতিরোধ সংগ্রাম পিছু হটেছে, কিন্তু প্রতিরোধ একটি শক্তিশালী বিশ্বাস, এটি শক্তিশালী হচ্ছে এবং শিকড় আরো গভীরে প্রতিত হচ্ছে। শেখ নাইম কাসেমের বক্তব্য বিশ্ব মিডিয়ায় ব্যাপকভাবে প্রতিফলিত হয়েছে। এ প্রসঙ্গে রাই আল ইয়াউম পত্রিকা লিখেছে, নাইম কাসেমের বক্তৃতায় ইসরায়েল মর্মাহত, তার বক্তব্যে স্পষ্ট হিজবুল্লাহ পিছু হটবে না। কিন্তু কে এই নাইম কাসেম, যিনি সাইয়েদ হাসান নাসরুল্লাহ শাহাদতের পর লেবাননের হিজবুল্লাহর মহাসচিব হয়েছেন? নাইম বিন মোহাম্মদ নাইম কাসেম 1953 সালের ফেব্রুয়ারিতে লেবাননের দক্ষিণে নাবাতিয়া প্রদেশের কাফার ফিলা শহরে জন্মগ্রহণ করেন। তিনি বিবাহিত এবং 6 সন্তানের জনক। কিশোর বয়স থেকেই ইসলাম ধর্মের প্রতি ব্যাপক আগ্রহ ছিল এবং নিয়মিত ইসলামী বই অধ্যয়ন করতেন। তার বয়স যখন 18, তখন তিনি অন্যদের জন্য ধর্মীয় ক্লাসের আয়োজন করেন এবং মসজিদে প্রতি সপ্তাহে শিশু ও কিশোরদেরকে ধর্মীয় বিষয়ে শিক্ষা দিতেন। কেবল ইসলামী জ্ঞান ও শিক্ষার প্রতি শেখ নাইম কাসেমের আগ্রহ ছিল এমনটি নয়, রসায়ন শাস্ত্রের প্রতিও তিনি আগ্রহী ছিলেন। নাইম কাসেম লেবাননিস ইউনিভার্সিটি থেকে ফরাসি ভাষায় রসায়নে স্নাতক ডিগ্রি লাভ করেন এবং 1977 সালে তিনি এই বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তারপর তিনি শিক্ষকতা শুরু করেন এবং 6 বছর সরকারি প্রাথমিক স্কুলে শিক্ষক হিসেবে কাজ করেন। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি নাইম কাসেম লেবাননের ধর্মীয় শিক্ষা কেন্দ্রেও ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করেন। 1970-এর দশকের গোড়ার দিকে নাইম কাসেম শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইসলামী চিন্তা চেতনার বিকাশ ঘটাতে লেবানন মুসলিম স্টুডেন্টস ইউনিয়ন নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। 1974 সালে ইমাম মুসা সাদ্রের মাধ্যমে আমাল আন্দোলন প্রতিষ্ঠার পর তিনি এই আন্দোলনের সামরিক শাখা নিপীড়িতদের আন্দোলনে যোগ দেন এবং দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হন। 1982 সালে ইসলামী কমিটিগুলোর বৈঠকের পর লেবাননে হিজবুল্লাহ প্রতিষ্ঠিত হয় এবং যারা এটি প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি ভূমিকা পালন করেন তাদের একজন হলেন নাইম কাসেম। নাইম কাসেম 1991 সালে হিজবুল্লাহ ডেপুটি সেক্রেটারি জেনারেলের পদে নির্বাচিত হন এবং সাইয়েদ হাসান নাসরুল্লাহর শাহাদতের আগ পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন। 2024 সালের 27 সেপ্টেম্বর লেবাননের হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বৈরুতের দাহিয়া এলাকায় ইসরায়েলি বিমান হামলায় শহীদ হন। সাইয়েদ হাসান নাসরুল্লাহ শাহাদতের প্রায় এক মাস পর 29 অক্টোবর লেবাননের হিজবুল্লাহ নাইম কাসেমকে সংগঠনের মহাসচিব হিসেবে নির্বাচিত করে। শেখ নাইম কাসেম আমাল আন্দোলন ও হিজবুল্লাহ এই দুই সংগঠনের সঙ্গেই কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব। সাংগঠনিক দিক থেকে বিবেচনা করলে এটি একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn, এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn, রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
শ্রোতা বন্ধুরা, এবারে সবশেষে পাওয়া একটি খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। ইরাকের প্রধানমন্ত্রী বলেছেন, চরম একটা চ্যালেঞ্জিং সময়ে ইরানি জেনারেল সোলাইমানি ইরাকি জনগণের পাশে দাঁড়িয়েছিলেন। ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তির আওতায় 34 জন বন্দীকে মুক্তি দিতে নিজেদের সম্মতির কথা ঘোষণা করেছে হামাস। গুমের মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, সাদা পোশাকে গ্রেফতার নিষিদ্ধ। ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় অন্তত 9 জন পুলিশ সদস্য নিহত, ল্যান্ডমাইনে উড়ে গেছে নিরাপত্তা বাহিনীর গাড়ি। এবারে আরও একটি খবর। ইরাকের সাবেক প্রধানমন্ত্রী এবং ইসলামী দাওয়া পার্টির সেক্রেটারি জেনারেল নুরি আল মালিকি পশ্চিম এশিয়ার মুসলিম দেশগুলোকে খণ্ডবিখণ্ড করার এবং ইরাকের বিরুদ্ধে ষড়যন্ত্রে ইসরায়েলের ঘৃণ্য পরিকল্পনার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন। নুরি আল মালিকি ইহুদিবাদে ইসরায়েলের আরও আগ্রাসন এবং সীমানা পুনর্নির্মাণের পরিকল্পনার কথা বলেছেন। তিনি বলেছেন, আশঙ্কা করা হচ্ছে এই অঞ্চলের ব্যাপারে শত্রুদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল হল প্রথম ধাপে মুসলিম দেশগুলোকে ভেঙে ছোট ছোট দেশে পরিণত করা এবং পরবর্তী ধাপে সরকারগুলোর প্রকৃতি পরিবর্তন করা। তো চলুন এবারে আমাদের পরবর্তী পরিবেশনে যাওয়া যাক।
গল্প ও প্রবাদের গল্প।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পে সমৃদ্ধ ভাণ্ডার গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও আমরা হাজির হয়েছি। আজকের আসর উপস্থাপনায় রয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
আমরা আজকের আসরে শুনব প্রাচীন একটি ইরানি প্রবাদের গল্প। প্রবাদটি হল, বিন্দু বিন্দু হারাম জমিয়ে ড্রামে ড্রামে ফেলো না। ফেরসি এই প্রবাদের মূল বক্তব্য হল, একটু একটু করে জমানো হালাল রুজিতে হারাম মেশাবে না। তো যাই হোক, কিভাবে কোত্থেকে এই প্রবাদটি এলো একটু জেনে নেওয়ার চেষ্টা করি।
প্রাচীন কালের কথা, আরব ভূখণ্ডের কোন এক শহরে বসবাস করত এক ব্যবসায়ী ভদ্রলোক। সব ব্যবসায়ী এরকম না হলেও এই ব্যবসায়ী সব কিছুর ঊর্ধ্বে অর্থ সম্পদকে বেশি গুরুত্ব দিত, টাকা ছাড়া কিচ্ছু বুঝত না সে। একদিন ওই ব্যবসায়ী শুনতে পেল দূরের কোনো শহরে সস্তায় তেল বিক্রি হচ্ছে। শোনা মাত্রই ব্যবসায়ী তার চাকর বাকর নিয়ে রওনা হলো প্রস্তুতি নিতে। পরিকল্পনা ছিল অনেক বেশি তেল কিনে নিজের শহরে ফিরে এসে বেশি দামে বিক্রি করবে। তো তেল আনার জন্য ওই ব্যবসায়ী ডজন ডজন মশক কিনল, বেশ বড় বড়। ওই মশক ভর্তি করে তেল নিজেই বহন করে নিয়ে যাবে, এটাই ছিল পরিকল্পনা। তারপর কি হলো সেই গল্প শুনব মিউজিক বিরতির পর। সঙ্গে আছেন এ প্রত্যাশা রইল।
ম্যাজিক বিরতির পর আবারও ফিরে এলাম গল্পে। মশকগুলোকে গাধার পিঠে ওঠাল এবং যে শহরে তেল বিক্রি হচ্ছে সস্তায় সেই শহরের দিকে রওনা হয়ে গেল। যাবার পথে ব্যবসায়ী তার গোলামকে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছি জানো? গোলাম বলল, জি হুজুর, আমরা তেল কিনতে যাচ্ছি। ব্যবসায়ী বলল, না, কেবল তেলই কিনে লাভ করার জন্যই যাচ্ছি না আমরা। গোলাম জানতে চাইল, হ্যাঁ তার মানে? ব্যবসায়ী আশপাশে দেখে নিয়ে মাথাটা গোলামের কানের কাছে নিয়ে বলল, হ্যাঁ ভালো করে শোনো, তুমি যখন মশক পাত্রে তেল দিয়ে পূর্ণ করতে যাবে তখন পাত্রে আরও বেশি তেল ঢোকানোর জন্য মশকের মুখের চারপাশে আঙুল দিয়ে ধরে রাখতে হবে। আবার যখন ওই তেল বিক্রি করতে যাবে তখন আঙুল ছেড়ে দিতে হবে যাতে ক্রেতা কম তেল পায়।
গোলাম এ কথা শুনে হঠাৎ পথ চলা বন্ধ করে দিয়ে মনিবকে বলল, কিন্তু এটা তো অন্যায়, সঠিক কাজ নয়। আমার ভয় হচ্ছে বিপদে না আটকে যায়। ব্যবসায়ী বলল, মনিব তুই না আমি? গোলাম বলল, আপনি হুজুর। ব্যবসায়ী বলল, তুমি বেশি বোঝো না আমি বুঝি? গোলাম বলল, এটা তো বলারই অপেক্ষা রাখে না যে আপনি বেশি বুঝেন। ব্যবসায়ী বলল, তাহলে বেশি কথা না বলে যা করতে বলি করে যাও। গোলাম আর কথা বলল না। একটা সময় তারা পৌঁছে গেল সেই তেল বিক্রির শহরে। মশকগুলো পূর্ণ করল তেল দিয়ে এবং মালবাহী নৌকায় করে নিজের শহরের দিকে রওনা হল। যাত্রাপথে মনি ভীষণ খুশি হয়ে গেল, কেন সে কথা শুনব বিরতির পর। সঙ্গে আছেন এ প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও ফিরে এলাম গল্পে। মনে খুশি হয়ে গেল, একেবারে বাঁধ ভাঙে খুশির জোয়ারে ভাসল ব্যবসায়ী। কারণটা হল সে মনে মনে হিসেব নিকেশ করে দেখল যে তেল বিক্রি হলে ব্যাপক লাভবান হবে সে। ওই লাভের কথা চিন্তা করে খুশি হয়ে গেল। তার খুশির ভেতরেই হঠাৎ ঝড় উঠল। নৌকার অন্যান্য যাত্রীরা চিৎকার চেঁচামেচি শুরু করল। তাদের চিৎকার আকাশ বাতাস মুখরিত করে তুলল। ভয়ে আতঙ্কে সবাই কিংকর্তব্য বিমূঢ় প্রায়। এমন পরিস্থিতি দেখে কার্গো নাবিক সবাইকে ডেকে বলল, চিৎকার চেঁচামেচি করে ত্রাস সৃষ্টি করে কোনো লাভ নেই, সামনে আরো বিশাল ঝড় তুফানের আশঙ্কা রয়েছে।
নাবিক আরো বলল, যতই ঝড় আসুক যতই তুফান আসুক ভয় পেলে চলবে না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন, তিনি উদ্ধার করবেন, আমাদের রক্ষা করবেন, তিনি বিপদে আপদে একমাত্র সাহায্যকারী, তিনি আমাদের কেবল নৌকাটাকে একটু হালকা করতে হবে এটুকুই, তাহলেই আমরা দ্রুত এ এলাকা ত্যাগ করতে পারব। নৌকার যাত্রীরা যেহেতু মরণাপন্ন প্রায়, সেজন্য বেঁচে থাকার স্বার্থে তারা তাদের সঙ্গে থাকা ভারী জিনিসপত্র ফেলে দিতে শুরু করল নদীতে। এভাবে নৌকার ওজন হালকা করার চেষ্টা করল। কিন্তু একজন লোককে দেখা গেল চুপ মেরে বসে থাকতে। সেই লোকটি আমাদের তেল ব্যবসায়ী, যে কিনা ব্যাপক মুনাফার স্বপ্নে এতক্ষণ বিভোর এবং আনন্দিত ছিল। তার কি হল সেই কাহিনী শুনব খানিক পরেই মিউজিক বিরতির শেষে। সঙ্গে আছেন এ প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আজকের আসরে। বলছিলাম, ব্যবসায়ী ছাড়া অন্য যাত্রীরা তাদের সঙ্গে থাকা ভারী জিনিসপত্র নদীতে ফেলে দিল। এ অবস্থা দেখে নৌকার নাবিক ব্যবসায়ীর দিকে তাকিয়ে বলল, তোমার যত মালামাল আছে সবই নদীতে ফেলে দাও। ব্যবসায়ী জবাবে বলল, আমি আমার জীবন দিয়ে দিতে রাজি আছি, কিন্তু আমার মালামাল টাকা পয়সা ধন সম্পদ নদীতে ফেলতে পারবো না। এ কথা শুনে নাবিক বলল, তুমি এই কিস্তিতে একা থাকতে তাহলে তুমি তোমার জান
বিসর্জন দিতে পারতে এবং তোমার ধনসম্পদ রক্ষা করতে পারতে, কিন্তু তুমি তো একা নও এই কিস্তিতে। আরো বহু যাত্রী আছে, তাদের জীবন তো বিপদের মধ্যে রয়েছে।
ব্যবসায়ী নাবিকের কথা কানে তুলল না, সুতরাং নাবিক বাধ্য হয়ে নৌকার কর্মচারীদের বলল তেলের মশকগুলো নদীতে ফেলে দিতে। বেচারা ব্যবসায়ী তখন আর কি করবে, দুই হাতে তার মাথা থাপড়াতে লাগল। এমন সময় ব্যবসায়ীর গোলাম এসে মনিবের কাঁধে হাত রেখে বলল, কান্নাকাটি করে আর কি হবে, খুশি হও, আল্লাহর শুক্রিয়া আদায় করো, কেননা তিনি মৃত্যু থেকে বাঁচিয়ে দিলেন। এ কথা মনে রাখা ভালো, বিন্দু বিন্দু হারাম জমিয়ে ড্রামে ড্রামে ফেলো না, অবৈধ সম্পদ অর্জন থেকে বিরত থাকো। এরপর থেকে কেউ যখন অবৈধ উপায়ে সম্পদ অর্জন করতে চেষ্টা করে কিংবা অপরের খেয়ানত করে, অর্থবিত্ত পেতে চায়, তখন এই প্রবাদটি উচ্চারণ করা হয়। তো এই ছিল আজকের প্রবাদের গল্প। যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
নারী মানব ফুল।
শ্রোতা ভাই ও বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি যে যেখানে আছেন ভালোই আছেন। নারী মানব ফুল শীর্ষক সমাজ ও পরিবারে নারীর আদর্শ ভূমিকা বিষয়ক নতুন ধারাবাহিক আলোচনা অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এ পর্ব উপস্থাপনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত পর্বের আলোচনায় আমরা জেনেছি নারী নিয়ে বিশ্বে দুই ধরনের দ্রান্তিক বা চরমপন্থী চিন্তার ব্যাপক প্রভাব দেখা গেছে যুগে যুগে। এক শ্রেণীর মানুষ নারীকে অতি মানুষ, এমনকি খোদার আসনে সমাসীন করে উপাস্য বলে চাপিয়ে দিতে চেয়েছে। অন্য এক শ্রেণীর মানুষ নারীকে মানুষের চেয়ে নিকৃষ্ট বা পশুর সমগোত্রীয় বলে ধরে নিয়ে নারী জাতির প্রতি চরম অসম্মানজনক দৃষ্টিভঙ্গি পোষণ করেছে। এই দুই প্রান্তিক ধারার বিপরীতে ইসলাম নারীকে দিয়েছে ভারসাম্যপূর্ণ তথা ন্যায়নিষ্ঠ সর্বোচ্চ মর্যাদা। ইসলামে বলা হয়েছে, মায়ের পায়ের নিচে রয়েছে সন্তানের বেহেশত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ও আলিহি ওয়াসাল্লাম সন্তানদের উপর মায়ের অধিকারকে পিতার অধিকারের চেয়ে অন্তত তিন গুণ বলে ইঙ্গিতে উল্লেখ করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ও আলিহি ওয়াসাল্লাম এবং আমিরুল মুমিনিন হযরত আলী আলাইহিসসালাম নারীকে সুগন্ধি ফুলের সঙ্গে তুলনা করেছেন। ইসলাম পূর্ব প্রাচীন সভ্যতার অধিকারী হিসেবে বিবেচিত পারসিক বা ইরানি, রোমান, গ্রিক ও আরব জাতির মধ্যে নারী ছিল অত্যন্ত অসম্মানজনক অবস্থায়। Thank you.
আজ আমরা প্রাচীন গ্রীসের নারীদের শোচনীয় অবস্থার আরও কিছু দিক তুলে ধরব। গ্রিক সভ্যতা ছিল খ্রিস্টপূর্ব 500 থেকে 800 বছর আগের। বহু দার্শনিক জন্ম নিয়েছিলেন গ্রীসে, কিন্তু সেখানকার নারীদের অবস্থা ছিল প্রদীপের নিচে অন্ধকারের মতোই অবহেলিত। অ্যাথিক্সে নারী ছিল কেনাবেচার অন্যতম পণ্য, খুব কম দামে বিক্রি করা হতো তাদের। স্থাবর সম্পত্তির মতো নারীদেরকেও বন্টন করা হতো পৈতৃক সম্পদের উত্তরাধিকারীদের মধ্যে। অবশ্য উইল বা ওয়াসিয়ত অনুযায়ী নারীকে পৈতৃক সম্পদের উত্তরাধিকারী নয় এমন কারো কাছে হস্তান্তর করা যেত। গ্রিক আইন অনুযায়ী নারীরা কেবলই ঘরের কাজ বা গৃহস্থালী কাজ, পুরুষদের সেবা ও সন্তান প্রতিপালন করবে। এসবের বাইরে জীবনের অন্য কোনো ক্ষেত্রে কোনো হস্তক্ষেপের অধিকার রাখত না গ্রিক নারীরা। এমনকি ধনী গ্রিক পরিবারগুলোতেও রান্নাবান্না, ধোঁয়া মোছা ও পানি বহনের মতো কাজে জড়িত গ্রিক দাসীরাও ঘরে থাকতে বাধ্য ছিল। চাকুরি করার বা আয় উপার্জনের কাজ ছিল তাদের জন্য নিষিদ্ধ।
এথেন্সের সমাজে নারীর ভূমিকা ও ক্ষমতা ছিল খুবই নগণ্য। মা হওয়ার আগে কেউই তাদের কোনো গুরুত্ব দিত না। সন্তান জন্ম দেওয়ার পর গ্রিক মায়েদেরকে নিয়ে যাওয়া হতো স্বামীদের কাছে। তারা যদি সন্তানকে গ্রহণ করত তাহলেই নবজাতককে জীবিত রাখা হতো। স্পার্টা অঞ্চলে এ বিষয়ে খুব কড়াকড়ি করা হতো। এথেন্সের পুরুষরা যত খুশি স্ত্রী বা উপস্ত্রী রাখতে পারত। স্ত্রীদের তালাক নেওয়াটা ছিল স্বামী বা পুরুষের ইচ্ছার উপর নির্ভরশীল। কোনো পুরুষ যদি কোনো কারণে তার স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থাকত, তাহলে একদল লোককে সাক্ষী রেখে তাকে তালাক দিত অথবা তাকে তার পরিবারের কাছে ফেরত পাঠাত এবং নারীর সঙ্গে যা যা যৌতুক হিসেবে পেয়েছিল সেসবও ফেরত দিত। তালাকের পর স্ত্রী সন্তানের ব্যাপারে সব অধিকার থেকে বঞ্চিত হতো। এক্ষেত্রে সন্তানদের মালিক হতো পিতা। স্ত্রী নিজেই যদি তালাক পেতে আগ্রহী হতো সেক্ষেত্রে তাকে একজন রাজনৈতিক তথা সরকারি কর্মকর্তার সুদৃষ্টি অর্জন করতে হতো।
অ্যাথিক্সের নারীরা মালিকানার অধিকারে ছিল না, সামাজিক ও রাজনৈতিক অধিকারও তাদের ছিল না। সেখানকার নারীরা সব ক্ষেত্রেই ছিল পুরুষের নিয়ন্ত্রণাধীন। অ্যাথিক্সে পুরুষরা নারীকে বিয়ে করার পর তার সব সম্পদেরও মালিক হয়ে যেত। ওই নারীকে তালাক দেয়া হলে তার সম্পদের মালিকানা চলে আসত বাবা অথবা সবচেয়ে কাছের কোনো পুরুষ আত্মীয়ের কাছে। যেসব নারীর ভাই থাকত সেসব নারী বাবার সম্পত্তি হতে কিছুই পেত না। আর যদি কোনো নারীর কোনো ভাই না থাকত তাহলে তার পৈতৃক সম্পত্তির মালিক হতো স্বামী বা যৌতুকের মতোই নিয়ে নেওয়া হতো। স্বামীর ঘর থেকে সেসব সম্পদের কিছুই নিজের ইচ্ছায় ভোগ করার বা বিক্রির অধিকার ছিল না নারীর। অ্যাথিক্সের সমাজ ছিল কৃষিভিত্তিক। এই সমাজের প্রত্যেক সদস্যই নির্দিষ্ট সম্পদের অধিকারী ছিল, কিন্তু নারীরা জমি বা কৃষিক্ষেত্রের মালিক হতে পারত না। মেয়ে সন্তানরা পরিবারের বা স্বামীর সম্পদ হিসেবে বিবেচিত হতো।
এথেন্সের নারীরা সামাজিক কোনো বিষয়ে মতামত দেওয়ার অধিকার রাখত না। সমাজ পরিচালনায়ও তাদের কোনো অধিকার ছিল না। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতার দর্শক হওয়ার অধিকারও তাদের ছিল না, কারণ এ প্রতিযোগিতায় পুরুষরা নগ্ন হয়ে অংশ নিত। অবশ্য এথেন্সের বিবাহিত নারীরা ধর্মীয় উৎসব এবং শোক অনুষ্ঠানে অংশ নিতে পারত। থেসমোফোরিয়া নামক এক ধর্মীয় উৎসবে পুরুষদের অংশগ্রহণ ছিল নিষিদ্ধ। এই অনুষ্ঠানে নারীরা খোদা বা দেবতাগুলোর উদ্দেশ্যে নানা উপহার বা কুরবানির আয়োজন করত। এথেন্সের ধর্মীয় জীবনে নারীদের ভূমিকাই ছিল প্রধান। পুরুষদের দাফন বা শেষকৃত্য অনুষ্ঠানেরও আয়োজক হত এথেন্সের নারীরা। এসব অনুষ্ঠানে নারীরা মদ ছিটিয়ে দিত। দাফনের যাত্রা অনুষ্ঠান বা শোকযাত্রা অনুষ্ঠানে নারীরা পুরুষদের আগে থাকত। এটাই একমাত্র অনুষ্ঠান যেখানে নারীরা পুরুষের আগে থাকার অধিকার পেত।
অ্যাথেন্সের পুরুষদের দৃষ্টিতে স্ত্রী রাখার একমাত্র লাভজনক দিক হল তারা পুত্র সন্তান জন্ম দেয়। তারা পুরুষ সন্তান জন্ম দিলে জৈতুন পাতার তৈরি মুকুট ঘরের কাছে রাখা হতো ও তা নিয়ে গৌরব করা হতো। কিন্তু কন্যা সন্তানের জন্ম হলে তাদের মন খারাপ হয়ে পড়ত ও কন্যার পিতা নিজেকে জনগণের কাছ থেকে আড়াল করে রাখতেন। প্রাচীন গ্রীসে কন্যা সন্তানকে বোঝা বলে মনে করা হতো। অন্যদিকে পুত্র সন্তান ক্ষমতা ও যোদ্ধার প্রতীক হিসেবে হতো মহাসমাদরে সমাদৃত। সিমোনিডস নামের একজন অ্যাথেন্সবাসী লেখক নারীদেরকে তাদের আকৃতি বিশিষ্ট পশু ও অশান্তির উৎস বলে উল্লেখ করেছিলেন। তার মতে নারীরা যৌন প্রবৃত্তিকে দমিয়ে রাখতে পারে না এবং তাদের এই প্রবৃত্তি সীমিত থাকা উচিত ছিল তাদের স্বার্থেই। এই লেখক মনে করতেন নারীরা পুরুষের যৌন শক্তি ও শারীরিক শক্তি এবং সম্পদকে ব্যবহার করে বলে তারা সব কলুষতার উৎস, কিন্তু তাদেরকে ছাড়াও সমাজ টিকবে না। খ্রিস্টপূর্ব পঞ্চম শতকের নাট্যকার ও লেখক ইউরিপিডিস তার মিডা নামের বইয়ে লিখেছেন, শিশুকে যদি নারী ছাড়া জন্ম দেওয়া সম্ভব হতো তাহলে নারীবিহীন মানব সমাজ সব দুর্ভাগ্য থেকে মুক্তি পেত।
শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে নারী মানব ফুল শীর্ষক ধারাবাহিক আলোচনার দ্বিতীয় পর্ব এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী অনুষ্ঠানে। আশা করছি তখনও সঙ্গ দিতে ভুলবেন না।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনাই আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সৌভাগ্যের সিঁড়ি শীর্ষক ধারাবাহিক আয়োজনের সপ্তম পর্বে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসুল ও শিক্ষক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার প্রখ্যাত সাহাবী মুয়াজ ইবনে জাবাল রহমাতুল্লাহ আলাইহিকে ইয়েমেনে পাঠানোর সময় তাঁকে কিছু ওসিয়ত করেছিলেন। এখানে সেই অমর ওসিয়তের প্রধান অংশগুলো তুলে ধরছি। রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মুয়াজ, তাদেরকে তথা ইয়েমেনের নও মুসলিমদেরকে আল্লাহর কোরআন শিক্ষা দাও, তাদেরকে ভালো চরিত্রের মানুষ হিসেবে গড়ে তোলো, মানুষকে তাদের নিজ নিজ স্থানে স্থাপন করো, সৎ হোক আর মন্দ হোক, আর আল্লাহর নির্দেশকে তাদের মধ্যে বাস্তবায়ন করো, আল্লাহর নির্দেশ ও তার মালের ব্যাপারে কারো ভয় করবে না, কারণ তা তোমার কর্তৃত্বাধীন বা এক্তিয়ারাধীন নয় এবং তোমার মালও নয়। আর তাদের আমানতকে কম হোক আর বেশি হোক, তাদের কাছে ফিরিয়ে দেবে। আর অধিকার তরফ করার ক্ষেত্রে ছাড়া অন্য ক্ষেত্রে তুমি তাদের সাথে নমনীয় ও ক্ষমাশীল হবে। মূর্খ বলবে আল্লাহর অধিকার বর্জন করেছ, আর তোমার কর্মচারীদের পক্ষ থেকে যে বিষয়েই তোমার প্রতি অভিযোগের ভয় করবে, ক্ষমা চেয়ে নেবে যাতে তারা তোমাকে ক্ষমা করে। জাহেলি যুগের রীতিনীতিগুলোর মূলোৎপাটন করবে, তবে সেগুলো ছাড়া যেগুলোকে ইসলাম সমর্থন করেছে।
বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ ইবনে জাবাল রহমতুল্লাহ আলাইকে আরও বলেছেন, ইসলামের বিষয়গুলো তা ছোট বড় যাই হোক সবগুলোকেই প্রকাশ করো, আর তোমার সর্বাধিক প্রচেষ্টা যেন নামাজের মধ্যে নিয়োজিত হয়, কেননা নামাজ হল ধর্মের প্রতি স্বীকারোক্তির পরে ইসলামের মূল বিষয়। মানুষকে আল্লাহ এবং পরকালের কথা স্মরণ করাও, উপদেশকে চালু রাখবে, কারণ এটা আল্লাহর প্রিয় বিষয়গুলোর পথে চলতে মানুষকে উদ্বুদ্ধ করে। এরপর তাদের মধ্যে শিক্ষকদেরকে ছড়িয়ে দাও, আর ওই আল্লাহর ইবাদত করো যার কাছে ফিরতে হবে, আর আল্লাহর রাস্তায় কারো ভর্ৎসনা তোয়াক্কা করবে না।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ ইবনে জাবাল রহমতুল্লাহ আলাইহিকে আরো বলেছেন, আমি তোমাকে ওসিয়ত করছি, আল্লাহকে ভয় করে চলবে, সত্য কথা বলবে, অঙ্গীকার রক্ষা করবে, আমানত ফিরিয়ে দেবে, খেয়ানত থেকে দূরে থাকবে, কোমল ভাষায় কথা বলবে, আগে সালাম দেবে, প্রতিবেশীকে সাহায্য করবে, অনাথের প্রতি সদয় হবে, ভালো কাজ করবে, প্রত্যাশাকে ছোট করবে, পরকালকে ভালোবাসবে, হিসাব নিকাশকে ভয় করবে, ইমানের প্রতি লেগে থাকবে, কোরআনকে বুঝে পড়বে, রাগ সংবরণ করবে এবং বিনয়ী হবে। আমি তোমাকে সতর্ক করছি যে কোনো মুসলমান ভাইয়ের বদনাম করো না, কিংবা পাপীকে অনুসরণ করো না, কিংবা ন্যায়বান নেতাকে অমান্য করো না, কিংবা সত্যবাদীকে অবিশ্বাস করো না, কিংবা মিথ্যাবাদীকে বিশ্বাস করো না। তোমার প্রতিপালককে পদে পদে স্মরণ করবে, আর প্রত্যেক পাপের জন্য নতুন করে তওবা করবে, গোপন পাপকে গোপন তওবার মাধ্যমে আর প্রকাশ্য পাপকে প্রকাশ্য তওবার মাধ্যমে।
শ্রোতা ভাই বোনেরা, এবারে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য একটি উপদেশমূলক ভাষণ বা বক্তব্য তুলে ধরছি। প্রত্যেক জিনিসেরই মর্যাদা থাকে, আর সবার মর্যাদা হল কিবলামুখী হওয়া। যে ব্যক্তি সবার চেয়ে প্রিয় হতে চায় তার উচিত আল্লাহকে ভয় করা। যে ব্যক্তি চায় সবচেয়ে শক্তিশালী হতে তার উচিত আল্লাহর উপর ভরসা করা। আর যে ব্যক্তি চায় সবচেয়ে ক্ষমতাবান হতে তার উচিত নিজের কাছে যা আছে তার চেয়ে আল্লাহর কাছে যা আছে তার উপর বেশি নির্ভর করা। এরপর মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদেরকে কি মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট লোকের কথা বলবো? সবাই বলল, অবশ্যই হে রাসূলুল্লাহ। তিনি বললেন,
যে ব্যক্তি একা বসবাস করে আর আগন্তুককে বাধা দেয় এবং নিজ কৃতদাসকে চাবুক মারে, তোমাদেরকে কি তার চেয়েও নিকৃষ্ট লোকের কথা বলবো? সবাই বলল, অবশ্যই হে রাসূলুল্লাহ। তিনি বললেন, যে বিচ্যুতিকে ক্ষমা করে না এবং ওজরকে মেনে নেয় না। আবারও বললেন, তার চেয়েও নিকৃষ্ট লোকের কথা কি বলবো না? সবাই বলল, অবশ্যই হে রাসূলুল্লাহ। তিনি বললেন, যার কাছ থেকে ভালোর আশা নেই আর যার অনিষ্টতা থেকেও নিস্তার নেই। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার চেয়েও নিকৃষ্ট লোকের কথা কি তোমাদেরকে বলবো না? সবাই বলল, অবশ্যই হে রাসূলুল্লাহ। তিনি বললেন, যে মানুষের সাথে শত্রুতা করে আর মানুষও তার সাথে শত্রুতা করে।
বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশমূলক ওই ভাষণে আরও এসেছে, ঈসা আলাইহিসাল্লাম বনি ইসরায়েলের উদ্দেশ্যে বলেছেন, হে বনি ইসরায়েল, মূর্খের কাছে প্রজ্ঞার কথা বলো না, তাহলে তার উপর অবিচার করবে, আর যারা প্রজ্ঞার পাত্র সেখানে তার থেকে কুণ্ঠিত হয় না, তাহলে তাদের উপর অবিচার করবে, আর অত্যাচারীর সমকক্ষ হয়েও না, তাহলে তোমার গুণ মর্যাদা নষ্ট হয়ে যাবে। হে বনি ইসরাইল, কাজকর্ম তিন ধরনের হয়। এক ধরনের কাজের সঠিক হওয়ার বিষয়টি স্পষ্ট, তোমরা তার পেছনেই থাকো। আরেক ধরনের কাজের ভ্রষ্ট হওয়ার বিষয়টি স্পষ্ট, তোমরা তা পরিহার করো। আরেক ধরনের কাজ বিতর্কিত, সেটাকে আল্লাহর দিকে ফিরিয়ে দাও।
হে লোকেরা, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে কিছু শিক্ষা, কাজেই সেসব শিক্ষার দিকে ফিরে যাও। আর নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে পরিণতি, তোমরা সে পরিণতিতে পৌঁছাও। নিশ্চয়ই মুমিন ব্যক্তি দুটি ভয়ের মধ্যে থাকে, প্রথমত সে জীবন নিয়ে যে জীবন তার পার হয়ে গেছে, অথচ জানে না সেজন্যে আল্লাহ কি করবেন, আর দ্বিতীয়ত যে আয়ু তার বাকি রয়েছে, অথচ জানে না সেজন্যে আল্লাহ কি নির্ধারণ করে রেখেছেন। কাজেই আল্লাহর বান্দাকে নিজের থেকেই নিজের জন্য পাতেহ সংগ্রহ করতে হবে, দুনিয়াকে আখেরাতের জন্য, যৌবনকে বৃদ্ধ হওয়ার আগে এবং জীবনকে মৃত্যু আসার আগে কাজে লাগাতে হবে। সেই সত্তার কসম, যার হাতে আমার প্রাণ, মৃত্যুর পরে কোনো নালিশের জায়গা নেই, আর দুনিয়ার পরে কোনো বাড়ি নেই বেহেশত এবং দোজখ ছাড়া।